আমেরিকার জন্য ভবিষ্যৎ এবং ১৮ জুলাই ২০২০ নম্বর ৩।
ধন্য সেই চোখ যা দেখে এবং ধন্য সেই কান যা শোনে।
সংস্কারমূলক আন্দোলনের ধারাসমূহ প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের ৭টি বজ্রধ্বনি বোঝার একটি মূল চাবিকাঠি। ৭টি বজ্রধ্বনি একটিজুটে ৪০ সালের ১১ আগস্ট থেকে একটিজুটে ৯৪ সালের ২২ অক্টোবরের মহা হতাশা পর্যন্ত প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নের ইতিহাসকে উপস্থাপন করে। এই বোঝাপড়াকে সমর্থন করার জন্য দশম অধ্যায়টি অধ্যায়ের মধ্যেই ৩টি অভ্যন্তরীণ সাক্ষ্য প্রদান করে।
১৮৪০-৪৪ সালের অ্যাডভেন্ট আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক গৌরবময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল পৃথিবীর প্রতিটি মিশন স্টেশনে, এবং কিছু দেশে ধর্মীয় আগ্রহ এমন শিখরে পৌঁছেছিল যা ষোড়শ শতাব্দীর ধর্মসংস্কারের পর থেকে কোনো দেশে দেখা যায়নি। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবার্তার অধীনে যে মহাশক্তিশালী আন্দোলন হবে তা এগুলোকে অতিক্রম করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ১৮১৮।
প্রথম স্বর্গদূতের বার্তাটি ১৮৪০ সাল থেকে বিশ্বে পৌঁছে দেওয়া হতে থাকে। উরিয়া স্মিথ সিস্টার হোয়াইটের সঙ্গে সঙ্গতি রেখে অগ্রদূতদের উপলব্ধি প্রকাশ করেন। স্মিথ স্বীকার করেন যে প্রথম স্বর্গদূত ১৭৫৮ সালে আগমন করেছিলেন এবং দেখান যে ১৮৪০ সালে যে স্বর্গদূত নেমে এসেছিলেন তিনিই ছিলেন প্রথম স্বর্গদূত। স্মিথ ও অগ্রদূতেরা কেবল কোনো বার্তার আগমন এবং তার ক্ষমতা প্রাপ্তির মধ্যে পার্থক্যটি খেয়াল করেননি। স্মিথ স্পষ্টভাবে বলেন, প্রকাশিত বাক্য ১০-এর স্বর্গদূত যখন এক পা সাগরে এবং আরেক পা স্থলে রাখলেন, তখন তা সেই বার্তাটিকেই চিহ্নিত করল যা বিশ্বে পৌঁছে দেওয়া হচ্ছিল।
সুতরাং ১৭৯৮ সালে খ্রিস্টের দিন নিকটবর্তী বলে ঘোষণা করার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা বিলুপ্ত হয়। ১৭৯৮ সালেই শেষকালের সময় শুরু হয় এবং ছোট বইটির উপর থেকে সিলমোহর খোলা হয়। সেই সময় থেকে প্রকাশিত বাক্য ১৪ বরের স্বর্গদূত বেরিয়ে গিয়ে ঘোষণা করছে যে ঈশ্বরের বিচারের সময় এসে গেছে, এবং সেই সময় থেকেই দশম অধ্যায়ের স্বর্গদূত সমুদ্র ও স্থলের ওপর দাঁড়িয়ে অবস্থান নিয়েছে এবং শপথ করেছে যে সময় আর থাকবে না, তাদের অভিন্নতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, এবং যেসব যুক্তি একজনকে নির্ধারণ করতে ব্যবহৃত হয় সেগুলো অন্যজনের ক্ষেত্রেও সমান কার্যকর। এই দুটি ভবিষ্যৎবাণীর পরিপূর্তি বর্তমান প্রজন্ম প্রত্যক্ষ করছে। এ কথা দেখাতে এখানে আমাদের কোনো যুক্তিতর্কে যাওয়ার প্রয়োজন নেই। খ্রিস্টের আগমন সংবাদ প্রচারে বিশেষত ১৮৪০ থেকে ১৮৪৪ সালের মধ্যে তাদের পূর্ণ ও বিস্তারিত পরিপূর্তি শুরু হয়। এই স্বর্গদূতের অবস্থান এক পা সমুদ্রে এবং অন্য পা স্থলে তার ঘোষণার সমুদ্রপথে ও স্থলপথে বিস্তৃত ব্যাপ্তি নির্দেশ করে। এই বার্তাটি যদি কেবল একটি দেশের জন্য নির্ধারিত হতো, তবে স্বর্গদূতের কেবল স্থলে অবস্থান নেওয়াই যথেষ্ট হতো, কিন্তু তার এক পা সমুদ্রে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে তার বার্তা মহাসাগর অতিক্রম করে পৃথিবীর নানান জাতি ও অঞ্চলে বিস্তৃত হবে, এবং উপরে উল্লেখিত আগমন প্রকাশ যে পৃথিবীর প্রত্যেক মিশনারি কেন্দ্রে পৌঁছেছিল এই সত্যে সেই অনুমান আরও দৃঢ় হয়। এ বিষয়ে অধ্যায় ১৪-এ আরও আলোচনা রয়েছে। উরিয়া স্মিথ, দানিয়েল ও প্রকাশিত বাক্য সম্পর্কে ভাবনা ১২-৩১।
অতএব দশম অধ্যায়ের প্রথম পদ ১৮৪০ সালের ১১ আগস্টকে চিহ্নিত করছে, কারণ সেই সময়ে ভবিষ্যৎবাণী মতে অটোমান সর্বাধিপত্যের সমাপ্তি ঘটেছিল, যা প্রকাশিত বাক্য ৯ম অধ্যায়ের ভবিষ্যৎবাণীর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সিস্টার হোয়াইট বলেন,
১৮৪০ সালে ভবিষ্যৎবাণীর আরেকটি আশ্চর্যজনক পরিপূর্ণতা ব্যাপক আগ্রহ উদ্দীপিত করেছিল। তার ২ বছর আগে জোসিয়া লিচ, যিনি দ্বিতীয় আগমন প্রচারকারী শীর্ষস্থানীয় ধর্মপ্রচারকদের একজন, প্রকাশিত বাক্য গ্রন্থের ৯ অধ্যায়ের একটি ব্যাখ্যা প্রকাশ করেছিলেন যেখানে ওসমানীয় সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তার গণনা অনুযায়ী এই শক্তি উৎখাত হওয়ার কথা ছিল ১৮৪০ সালের ১১ আগস্টে, যখন কনস্টান্টিনোপলে ওসমানীয় ক্ষমতা ভেঙে পড়বে বলে আশা করা যেতে পারে, এবং এটি আমি বিশ্বাস করি ঠিক তাই প্রমাণিত হবে। যে সময়টি নির্দিষ্ট করা হয়েছিল ঠিক সেই সময়েই তুরস্ক তার রাষ্ট্রদূতদের মাধ্যমে ইউরোপের মিত্রশক্তিসমূহের সুরক্ষা গ্রহণ করল এবং এইভাবে নিজেকে খ্রিস্টান জাতিসমূহের নিয়ন্ত্রণের অধীনে সমর্পণ করল। এই ঘটনাটি ভবিষ্যৎবাণীকে হুবহু পূরণ করেছিল, যখন তা জানা গেল, অসংখ্য মানুষ মিলার ও তার সহযোগীরা যে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নীতিসমূহ গ্রহণ করেছিলেন সেগুলোর যথার্থতা সম্পর্কে নিশ্চিত হল এবং অ্যাডভেন্ট আন্দোলনে এক আশ্চর্য গতি সঞ্চারিত হল। শিক্ষিত ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা মিলারের সঙ্গে যুক্ত হলেন, তার মতামত প্রচার ও প্রকাশ উভয় ক্ষেত্রেই, এবং 1840 থেকে 1844 সালের মধ্যে কাজটি দ্রুত বিস্তার লাভ করল। মহাবিতর্ক 324-305।
দশম অধ্যায়ের প্রথম পদ 1840 সালকে নির্দেশ করে এবং দশম পদে আমরা 22 অক্টোবর 1844 জনকে তীব্র হতাশায় দেখতে পাই। জন সেই সকলের প্রতিনিধিত্ব করেছিলেন যারা ক্ষুদ্র পুস্তিকার বার্তা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন, অথচ 22 অক্টোবর 1844 তীব্র হতাশার মুখোমুখি হয়েছিলেন। প্রথম পদ থেকে দশম পদ পর্যন্ত 1840 থেকে 1844 সালের ইতিহাস উপস্থাপন করে। এটি দশম অধ্যায়ের মধ্যে একটি অভ্যন্তরীণ সাক্ষ্য। অন্য সাক্ষী হলেন জন। তিনি ছোট্ট বইটি খান এবং তা তার মুখে মিষ্টি লাগে। এটি 11 আগস্ট 1840-এর বার্তাটি তিনি গ্রহণ করেছিলেন সেই কথাই বোঝায়, কিন্তু 22 অক্টোবর 1844-এর মহাহতাশার সময় তা তার পেটে তিক্ত হয়ে গেল।
আর আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট বইটি নিয়ে তা খেয়ে ফেললাম এবং তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল এবং আমি তা খেয়ে ফেলতেই আমার পেট তিক্ত হয়ে গেল। প্রকাশিত বাক্য 10:10।
দশম পদটি 1:48 থেকে 98-44 সালের ইতিহাসকেই এক পদে উপস্থাপন করে। এটি অধ্যায়ের ভেতরের দ্বিতীয় অভ্যন্তরীণ সাক্ষ্য যে সাত বজ্র ওই ইতিহাসকেই প্রতিনিধিত্ব করে। সিস্টার হোয়াইট ইতিমধ্যেই নির্দেশ করেছেন যে সাত বজ্র প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে সংঘটিত ঘটনাবলীর একটি রূপরেখাকে প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় স্বর্গদূতের বার্তা মহাহতাশায় এসে সমাপ্ত হয়েছিল, অতএব সাত বজ্র ঠিক সেই ইতিহাসকেই প্রতিনিধিত্ব করে। এই সত্যকে সমর্থনের জন্য তিনটি অভ্যন্তরীণ সাক্ষ্য রয়েছে যে 98-40 সালের 11 আগস্ট থেকে 98-44 সালের 22 অক্টোবরের মহাহতাশা পর্যন্তের ইতিহাসই প্রকাশিত বাক্য পুস্তকের দশম অধ্যায়ে গুরুত্বারোপিত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস।
অতঃপর শেষ পদে সাতটি বজ্রধ্বনি সম্পর্কিত সত্যের সঙ্গে সঙ্গতি রেখে বার্তা উপস্থাপনের জন্য একটি আদেশ দেওয়া হয় এবং বলা হয় যে সেই একই ইতিহাস পুনরাবৃত্তি করা আবশ্যক।
তিনি আমাকে বললেন, তোমাকে আবার বহু জনগোষ্ঠী, বহু জাতি, বহু ভাষা ও বহু রাজার সামনে ভবিষ্যৎবাণী করতে হবে। প্রকাশিত বাক্য 10:11।
সাত বজ্রধ্বনি চিহ্নিত করছে যে অ্যাডভেন্টবাদের সূচনা, যে সূচনা ঘটেছিল যখন শেষ সময়ে উন্মুক্ত হওয়া বার্তাটি ক্ষমতায়িত হয়েছিল তা অ্যাডভেন্টবাদের সমাপ্তিকে চিত্রিত করবে, যখন 1989 সালে উন্মুক্ত হওয়া বার্তাটি অবতরণ দ্বারা ক্ষমতায়িত হবে। তবে সে অবতরণ প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের স্বর্গদূতের নয়, বরং প্রকাশিত বাক্যের 18তম অধ্যায়ের অবতরণকারী স্বর্গদূতের। প্রকাশিত বাক্যের 18তম অধ্যায়ের স্বর্গদূত 11 সেপ্টেম্বর 2001 অবতরণ করেছিল এবং আমরা এখন 1840 থেকে 1844 সালের ঐতিহাসিক পুনরাবৃত্তির সমাপ্তির দিকে এগোচ্ছি।
দশম অধ্যায়ের এই পর্যবেক্ষণগুলো বহু বছর ধরে সার্বজনীন ডোমেনে রয়েছে। যা সম্প্রতি পর্যন্ত স্বীকৃত ছিল না তা হল সেই পবিত্র ইতিহাসের ভেতরেই আরেকটি পবিত্র ইতিহাস নিহিত রয়েছে। এই ইতিহাস কেবল তাদের দ্বারাই স্বীকৃত হবে যারা আলফা ও ওমেগা নীতি গ্রহণ করে, যা কোনো কিছুর শেষকে তার শুরুর সঙ্গে মিলিয়ে চিহ্নিত করে। পবিত্র ইতিহাসের মধ্যে নিহিত সেই ইতিহাসটি এক হতাশা দিয়ে শুরু হয় এবং মহাহতাশা দিয়ে শেষ হয়। 1853 থেকে 1840 সালের ইতিহাসটি 1840 থেকে 1840 সালের ইতিহাসের মধ্যে থাকা, তবে তার থেকে ভিন্ন এক বিশেষ ইতিহাসের ধারা। সিস্টার হোয়াইট এবং খ্রিস্ট উভয়েই ইতিহাসের এই ধারাটিকে উল্লেখ করেছেন।
1840 থেকে 1854 সালের মধ্যে দেওয়া সকল বার্তা এখন জোরালোভাবে উপস্থাপন করতে হবে, কারণ অনেকেই দিকভ্রান্ত হয়ে পড়েছে। এসব বার্তা সব গির্জায় পৌঁছাতে হবে। খ্রিস্ট বললেন, ধন্য তোমাদের চোখ, কারণ তারা দেখে, এবং তোমাদের কান, কারণ তারা শোনে। কারণ আমি তোমাদের সত্যিই বলছি, বহু নবী ও ধার্মিক লোকেরা তোমরা যে বিষয়গুলো দেখছ সেগুলো দেখতে আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু দেখেননি, আর তোমরা যে বিষয়গুলো শোনো সেগুলো শুনতে, কিন্তু শোনেননি। ম্যাথ 13:16-17, ধন্য সেই চোখগুলো যেগুলো 1843 ও 1874 সালে দেখা বিষয়গুলো দেখেছিল।
বার্তাটি দেওয়া হয়েছিল, আর বার্তাটি পুনরায় ঘোষণা করতে কোনো বিলম্ব করা উচিত নয়, কারণ সময়ের লক্ষণসমূহ পূর্ণতা লাভ করছে। সমাপনী কাজটি সম্পন্ন করতেই হবে, স্বল্প সময়ের মধ্যে একটি মহৎ কাজ সম্পন্ন হবে। ঈশ্বরের নিযুক্তিতে শীঘ্রই এমন এক বার্তা দেওয়া হবে যা ক্রমে বৃদ্ধি পেয়ে এক প্রবল আহ্বানে পরিণত হবে। তারপর দানিয়েল তার সাক্ষ্য দেওয়ার জন্য নিজ অংশে দাঁড়াবেন। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 21:33।
নবী ও ধার্মিকেরা সেই বিষয়গুলি দেখতে আকাঙ্ক্ষা করেছেন যেগুলো 1843 ও 1840 সালে দেখা গিয়েছিল। যিশু এই পবিত্র ইতিহাসের উল্লেখ করেছেন দুটি সুসমাচারে, কিন্তু প্রতিটি উল্লেখই ছিল ভিন্ন প্রেক্ষাপটে।
তিনি উপমা দিয়ে তাদের অনেক কথা বললেন। বললেন, দেখ, একজন বপনকারী বপন করতে বের হলেন। তিনি বপন করার সময় কিছু বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। কিছু পড়ল পাথুরে জায়গায়, যেখানে মাটি বেশি ছিল না। সঙ্গে সঙ্গে সেগুলো অঙ্কুরোদ্গম করল, কারণ মাটির গভীরতা ছিল না। আর সূর্য উঠলে সেগুলো দগ্ধ হয়ে গেল, শিকড় না থাকায় সেগুলো শুকিয়ে গেল। আর কিছু পড়ল কাঁটার মধ্যে, কাঁটাগুলো বেড়ে উঠে সেগুলোকে দমিয়ে দিল। কিন্তু কিছু পড়ল ভালো মাটিতে এবং ফল দিল, কারো 100 গুণ, কারো 60 গুণ, কারো 30 গুণ। যার সোনার কান আছে সে শুনুক। তখন শিষ্যরা এসে তাকে বলল, আপনি কেন তাদের সঙ্গে উপমায় কথা বলেন? তিনি তাদের উত্তরে বললেন, কারণ স্বর্গের রাজ্যের রহস্যগুলো জানার অধিকার তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি। যার আছে তাকে আরও দেওয়া হবে এবং তার প্রাচুর্য হবে, কিন্তু যার নেই তার কাছ থেকে যা আছে তাও কেড়ে নেওয়া হবে। তাই আমি তাদের উপমায় বলি, কারণ তারা দেখে তবুও দেখে না, শোনে তবুও শোনে না, এমনকি বোঝেও না। আর তাদের মধ্যেই ঈশাইয়ার যে ভবিষ্যৎবাণী আছে তা পূর্ণ হচ্ছে, তোমরা শুনে শুনেও বুঝবে না, আর দেখে দেখেও ধরতে পারবে না। কারণ এই জাতির হৃদয় কঠোর হয়ে গেছে, তাদের কান শুনতে ভারী, আর তারা তাদের চোখ বন্ধ করেছে, যাতে কখনো তারা চোখে দেখে না, কানে শোনে না, মনে বুঝে ফিরে না আসে, আর আমি তাদের আরোগ্য না করি। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তারা দেখে, এবং তোমাদের কান, কারণ তারা শোনে। আমি তোমাদের সত্যিই বলছি, অনেক নবী ও ধার্মিক লোক আকাঙ্ক্ষা করেছেন তোমরা যা দেখছ তা দেখতে, কিন্তু দেখেননি, এবং তোমরা যা শুনছ তা শুনতে, কিন্তু শোনেননি। মথি 13:20-17।
মথির সুসমাচারে যিশু ঈশ্বরের বাক্যের প্রভাব সম্পর্কে কথা বলতে গিয়ে এবং মানুষকে শুনতে আহ্বান জানাতে জানাতে জানান যে নবীগণ যেটি দেখতে আকাঙ্ক্ষা করেছিলেন সেই বার্তাটি যারা প্রত্যাখ্যান করেছে সেই লাওদিকিয়াবাসীদের যিশাইয়ার 6 অধ্যায়ে প্রতিনিধিত্ব করা হয়েছে। ফিউচার ফর আমেরিকা 2001 সালের 11 সেপ্টেম্বরের প্রেক্ষাপটে বারবার যিশাইয়ার 6 অধ্যায় উপস্থাপন করেছে, কারণ সেদিন ইসলামের আক্রমণের সঙ্গে প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত নেমে এসে তার মহিমায় পৃথিবীকে আলোকিত করেছিলেন। নবীগণ সবাই পরস্পরের সঙ্গে একমত, এবং যিশাইয়ার 6 অধ্যায়ের 3য় পদে আমরা সেই স্বর্গদূতের সরাসরি উল্লেখ পাই।
যে বছরে রাজা উজিয়া মারা গেলেন সেই বছরে আমি প্রভুকে এক সিংহাসনের উপর বসে থাকতে দেখলাম, উচ্চ ও উত্তোলিত, আর তার পোশাকের ঘের মন্দির পূর্ণ করেছিল। তার উপরে সেরাফিমেরা দাঁড়িয়েছিল, প্রত্যেকের 6টি পাখা ছিল, 2টি দিয়ে সে নিজের মুখ ঢাকত, 2টি দিয়ে নিজের পা ঢাকত, আর 2টি দিয়ে সে উড়ত। আর একজন আরেকজনকে ডেকে বলল, পবিত্র, 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 সেনাবাহিনীর প্রভু, সমগ্র পৃথিবী তার মহিমায় পূর্ণ, যিশাইয়া ছায়ে বিনী হইও।
প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হলে পৃথিবী তার মহিমায় আলোকিত হয়, এবং ঈশাইয়া আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র দেন যখন তিনি আমাদের জানান যে পবিত্র স্থানের তার দর্শনটি রাজা উজ্জিয়ার মৃত্যুর বছরে ঘটেছিল। রাজা উজ্জিয়া মন্দিরের ভেতরে একজন যাজকের কাজ করতে উদ্যোগী হয়েছিলেন। 80 জন যাজক ও মহাযাজক তাকে তা করা থেকে বিরত রাখেন যতক্ষণ না প্রভু তার কপালে কুষ্ঠরোগ দিয়ে আঘাত করেন। রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে গির্জার ক্ষমতাকে একত্র করতে চাওয়ার জন্য তিনি পশুর চিহ্ন গ্রহণ করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে মারা যাননি,
তাকে সিংহাসন থেকে অপসারণ করে অন্যজনকে স্থলাভিষিক্ত করা হয় এবং কিছু সময়ের ব্যবধানে তিনি শেষ পর্যন্ত ১১ সেপ্টেম্বর ২০০১ মারা যান। খ্রিস্টের সময়কার ইহুদি গির্জার মতোই অ্যাডভেন্টিস্ট গির্জা ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়, কিন্তু ১১ সেপ্টেম্বর ২০০১ যে অ্যাডভেন্টিজম ইতিমধ্যেই দানিয়েলের ১১ অধ্যায়ের শেষ ৬ পদের বার্তাকে আমাদের প্রত্যাখ্যান করেছিল, সেটি যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্ট সিং হিসেবে সমাপ্তি পায় এবং তখন ঈশাইয়া, যাদের প্রতিনিধিত্ব করেছিলেন, তাদের প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের প্রথম কণ্ঠস্বরের দ্বারা প্রতিনিধিত্বকৃত বার্তাটি গ্রহণ করতে আহ্বান করা হয়।
আর আজরিয়া যাজক তাকে অনুসরণ করে ভিতরে গেলেন এবং তার সঙ্গে ছিলেন প্রভুর ৮০ জন পরাক্রমশালী যাজক। তারা রাজা উজ্জিয়ার বিরুদ্ধ হয়ে দাঁড়ালেন এবং তাকে বললেন, উজ্জিয়া, প্রভুর কাছে ধূপ জ্বালানো তোমার কাজ নয়, এটি ধূপ জ্বালানোর জন্য অভিষিক্ত হারুনের পুত্র যাজকদের কাজ। পবিত্র স্থান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি অপরাধ করেছ এবং এতে প্রভু ঈশ্বরের পক্ষ থেকে তোমার কোনো সম্মান হবে না। তখন উজ্জিয়া ক্রুদ্ধ হলেন, আর ধূপ জ্বালানোর জন্য তার হাতে ছিল ধূপদান, এবং তিনি যখন যাজকদের ওপর ক্রুদ্ধ ছিলেন, তখন প্রভুর ঘরে ধূপবেদীর পাশে উপস্থিত যাজকদের সামনে তার কপালে কুষ্ঠ দেখা দিল। মহাযাজক আজরিয়া ও সব যাজক তাকে দেখলেন, দেখো, তার কপালে কুষ্ঠ হয়েছে। তখন তারা তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন এবং তিনি নিজেও তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, কারণ প্রভু তাকে আঘাত করেছিলেন। আর রাজা উজ্জিয়া তার মৃত্যুর দিন পর্যন্ত কুষ্ঠরোগী ছিলেন এবং কুষ্ঠরোগী অবস্থায় তিনি একটি পৃথক ঘরে বাস করতেন, কারণ তিনি প্রভুর ঘর থেকে বিচ্ছিন্ন ছিলেন। আর তার পুত্র যোথাম রাজপ্রাসাদের ওপর কর্তৃত্ব করতেন এবং দেশের প্রজাদের বিচার করতেন। ২ বংশাবলী ২৬:১৭-২১
এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে প্রোটেস্ট্যান্টবাদের শিংটি সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ শেষ দিনে প্রকাশিত বাক্যের বার্তার শিল খোলার সঙ্গে জড়িত তিনটি প্রধান উপাদান রয়েছে। একটি হল প্রজাতন্ত্রবাদের শিং এবং প্রোটেস্ট্যান্টবাদের শিংয়ের সমান্তরাল ইতিহাস। আরেকটি যে বিষয়টি স্বীকার করতে হবে তা হল ৭টি গির্জার গুরুত্ব, এবং অবশ্যই তৃতীয়টি হল ৭টি বজ্রধ্বনি। এই তিনটি ভবিষ্যৎবাণীমূলক উপাদান মিলে যে বার্তাটি উন্মোচিত হচ্ছে তা গঠিত, এবং এটা স্বীকার করা প্রয়োজন যে যেমন খ্রিস্টের সময়ে ইহুদি গির্জাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল, তেমনি শেষ দিনে অ্যাডভেন্টবাদকে পাশ কাটিয়ে যাওয়া হয়।
যিশাইও নিজ সময়ে ঈশ্বরের অবিশ্বস্ত নির্বাচিত জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে স্বেচ্ছায় এগিয়ে আসেন, আর যিশুও তার সময়ে একই পরিস্থিতি সম্বোধন করতে একই কথাগুলো ব্যবহার করেন। চুক্তিবদ্ধ নির্বাচিত জাতিকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে এবং তারা শুনতে ও সুস্থ হতে অস্বীকার করছে।
তিনি বললেন, যাও, এই জাতিকে বলো, তোমরা শুনেও বোঝো না, দেখেও অনুধাবন করো না। এই জাতির হৃদয়কে স্থূল করো, তাদের কান ভারী করো, তাদের চোখ বন্ধ করো, যেন তারা চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শোনে, হৃদয় দিয়ে না বোঝে এবং ফিরে না আসে ও আরোগ্য না পায়। ঈশাইয়া ৬:৯-১০
ঈশাইয়া যে কাজটি গ্রহণ করেন সেটিই সেই কাজ যা জোহন ও ইজেকিয়েল গ্রহণ করেছিলেন যখন তারা ছোট বইটি খেয়ে নিয়েছিলেন। তারা তিরস্কারের বার্তা নিয়ে যান চুক্তির নির্বাচিত জনগণের কাছে, যাদের প্রভু তার মুখ থেকে উগরে দিচ্ছেন। নবী ও ধার্মিকেরা যা দেখতে আকাঙ্ক্ষা করেছিলেন সেই ইতিহাসের প্রতি যিশু দ্বিতীয়বার যে উল্লেখ করেছেন তা লুক লিপিবদ্ধ করেছেন।
হে কফরনাহুম, তুমি যে স্বর্গ পর্যন্ত উন্নীত হয়েছ, তুমি নরকে নিক্ষিপ্ত হবে। যে তোমাদের শোনে সে আমাকে শোনে, আর যে তোমাদের তুচ্ছ করে সে আমাকে তুচ্ছ করে, এবং যে আমাকে তুচ্ছ করে সে তাকেই তুচ্ছ করে যিনি আমাকে পাঠিয়েছেন। আর ৭০ জন আনন্দে ফিরে এসে বলল, প্রভু, আপনার নামের দ্বারা এমনকি দুষ্ট আত্মারাও আমাদের অধীন হয়। তিনি তাদের বললেন, আমি শয়তানকে বিদ্যুতের মতো স্বর্গ থেকে পতিত হতে দেখেছি। দেখো, আমি তোমাদের সাপ ও বিচ্ছুকে পদদলিত করার এবং শত্রুর সমস্ত শক্তির উপর কর্তৃত্ব দিচ্ছি, এবং কোনো কিছুই কোনোভাবেই তোমাদের ক্ষতি করতে পারবে না। তবু এতে আনন্দ করো না যে আত্মারা তোমাদের অধীন হয়, বরং আনন্দ করো, কারণ তোমাদের নাম স্বর্গে লেখা আছে। সে সময় যিশু আত্মায় আনন্দিত হয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু,
আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই বিষয়গুলো জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে আড়াল করেছ আর শিশুদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, কারণ এটাই তোমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে। আমার পিতা আমাকে সমস্ত কিছু অর্পণ করেছেন, এবং পিতা ছাড়া পুত্র কে তা কেউ জানে না, আর পুত্র ছাড়া পিতা কে তা কেউ জানে না, এবং যার কাছে পুত্র পিতাকে প্রকাশ করতে চান সেই ব্যক্তির কাছে তিনি প্রকাশিত হন। তারপর তিনি শিষ্যদের দিকে ফিরে একান্তে বললেন, ধন্য সেই চোখগুলি যা তোমরা যা দেখছ তা দেখে, কারণ আমি তোমাদের বলছি অনেক নবী ও রাজা যা তোমরা দেখছ তা দেখতে আকাঙ্ক্ষা করেছিলেন তবু দেখেননি, এবং যা তোমরা শুনছ তা শুনতে চেয়েছিলেন তবু শোনেননি। Luke 10:15-24।
আবারও যে আশীর্বাদের প্রসঙ্গটি সেই সকলের সঙ্গে যুক্ত যাদের ধার্মিকেরা দেখতে আকাঙ্ক্ষা করেছিলেন এমন বিষয় দেখার সৌভাগ্য হয়েছে, তা এমন এক চুক্তির নির্বাচিত জাতিকে কেন্দ্র করে যাদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং যারা শুনতে অনিচ্ছুক। সিস্টার হোয়াইট খ্রিস্টের কাফরনাউমের প্রতি নিন্দার কথা উল্লেখ করেন, যা মহান আলোর প্রত্যাখ্যানের প্রতীক, এবং তিনি অ্যাডভেন্টিজমের বিরুদ্ধে তিরস্কারটিকে বর্গাকার বন্ধনীতে রেখে অ্যাডভেন্টিজমের প্রসঙ্গটিকে বিশেষভাবে জোর দিয়েছেন।
যারা নিজেদের ঈশ্বরের সন্তান বলে দাবি করে তাদের মধ্যে কত কম ধৈর্য প্রকাশ পেয়েছে, কত তিক্ত কথা বলা হয়েছে, আমাদের বিশ্বাসের নয় এমন লোকদের বিরুদ্ধে কত নিন্দা উচ্চারিত হয়েছে। অনেকেই অন্য গির্জার লোকদের মহাপাপী বলে মনে করেছে, অথচ প্রভু তাদের এভাবে দেখেন না। যারা অন্য গির্জার সদস্যদের এভাবে দেখে তাদের উচিত ঈশ্বরের পরাক্রমশালী হাতের নিচে নিজেদের নম্র করা। যাদের তারা দোষারোপ করে তারা হয়তো অল্প আলো, অল্প সুযোগ ও সুবিধা পেয়েছে। যদি তারা সেই আলো পেত যা আমাদের গির্জাগুলোর বহু সদস্য পেয়েছে, তবে তারা অনেক বেশি দ্রুত অগ্রসর হতে পারত এবং পৃথিবীর সামনে তাদের বিশ্বাসকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারত। যারা তাদের আলো নিয়ে গর্ব করে তবু তাতে চলতে ব্যর্থ হয় তাদের সম্পর্কে খ্রিস্ট বলেন, কিন্তু আমি তোমাদের বলছি বিচারের দিনে তায়ের ও সিদনের পক্ষে তোমাদের চেয়ে সহনীয় হবে। আর তুমি কাফরনাহুম সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা, যারা অনেক আলো পেয়েছে, যে বিশেষাধিকারের বিচারে স্বর্গ পর্যন্ত উন্নীত হয়েছ, তুমি নরকে নামিয়ে আনা হবে, কারণ তোমার মধ্যে যে পরাক্রমশালী কাজগুলো হয়েছে যদি সেগুলো সদমে করা হতো তবে তা আজ পর্যন্ত টিকে থাকত। কিন্তু আমি তোমাদের বলছি বিচারের দিনে সদম দেশের পক্ষে তোমার চেয়ে তা আরও সহনীয় হবে। সেই সময় যীশু উত্তর দিয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি এই বিষয়গুলো জ্ঞানী ও বিচক্ষণদের নিজেদের ধারণায় কাছ থেকে লুকিয়েছ এবং সেগুলো শিশুদের কাছে প্রকাশ করেছ।
আর এখন তোমরা এই সব কাজ করেছ বলে প্রভু বলেন, আমি ভোরে উঠে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তোমরা শোনোনি, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা সাড়া দাওনি। সুতরাং আমি এই গৃহের সঙ্গে তেমনই করব যা আমার নামে ডাকা হয় এবং যার উপর তোমরা ভরসা কর, এবং সেই স্থানের সঙ্গেও যা আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম, যেমন আমি শিলোহের সঙ্গে করেছি। আর আমি তোমাদের আমার চোখের সামনে থেকে বহিষ্কার করব, যেমন আমি তোমাদের সমস্ত সহোদরদের এমনকি এফ্রাইমের সমগ্র বংশকে বহিষ্কার করেছি। Review and Herald, 1 August 1893।
অ্যাডভেন্টবাদের মধ্যে যে মহৎ কার্য সম্পন্ন হয়েছিল তাই ছিল সেই কাজ যা ধার্মিক পুরুষ ও নবীগণ দেখতে ও শুনতে আকাঙ্ক্ষা করেছিলেন। সেই মহৎ কার্যসমূহ 1843 ও 1844 সালের ইতিহাসে প্রতিফলিত হয়েছিল, যখন মধ্যরাত্রির আহ্বান বার্তা প্রচারিত হয়েছিল। অ্যাডভেন্টবাদ নিজেদের ইতিহাস প্রত্যাখ্যান করেছে, বিশেষ করে 1843 ও 1844 সালের ইতিহাস, একটি ইতিহাস যা হতাশা দিয়ে শুরু হয়ে হতাশাতেই শেষ হয়, এবং এমন একটি ইতিহাস যা তাদেরকে নতুন করে সৃষ্ট পৃথিবীতে প্রবেশের পথে পরিচালিত করার জন্য ছিল।
পথের শুরুতে তাদের পেছনে একটি উজ্জ্বল আলো স্থাপিত ছিল, যা সম্পর্কে একজন স্বর্গদূত আমাকে বলেছিলেন যে সেটিই ছিল মধ্যরাত্রির আহ্বান। এই আলোটি পুরো পথ জুড়ে জ্বলছিল এবং তাদের পায়ের সামনে আলো দিচ্ছিল যাতে তারা হোঁচট না খায়। যদি তারা তাদের দৃষ্টি যীশুর উপর স্থির রাখত, যিনি তাদের ঠিক সামনে ছিলেন এবং তাদেরকে শহরের দিকে নেতৃত্ব দিচ্ছিলেন, তাহলে তারা নিরাপদ ছিল। কিন্তু শিগগিরই কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ল এবং বলল যে শহরটি বহু দূরে, এবং তারা ভেবেছিল এর আগেই তারা সেখানে প্রবেশ করবে।
তখন যীশু তার মহিমাময় ডান বাহু উঁচু করে তাদের উৎসাহ দিতেন এবং তার বাহু থেকে একটি আলো বেরিয়ে আসত যা অ্যাডভেন্ট দলের ওপর ঢেউয়ের মতো ছেয়ে যেত আর তারা চিৎকার করে বলত হালেলুয়া। অন্যরা অবিবেচকভাবে তাদের পেছনের আলোটিকে অস্বীকার করল এবং বলল যে এতদূর তাদেরকে ঈশ্বরই নিয়ে আসেননি। তাদের পেছনের আলোটি নিভে গেল, ফলে তাদের পায়ের নিচে সম্পূর্ণ অন্ধকার নেমে এল আর তারা হোঁচট খেল এবং লক্ষ্যচিহ্ন ও যীশুকে দৃষ্টির বাইরে হারাল এবং পথ থেকে নিচের অন্ধকার ও দুষ্ট জগতে পড়ে গেল। আর্লি রাইটিংস 15।
যিহূদা গোত্রের সিংহ এখন যে বিষয়টির মোহার খুলছেন তা হল ১৮৮৩ ও ১৮৫৪ সালের ইতিহাস। সাত বজ্রধ্বনি ১৮৫৪ থেকে ১৮৫৪ সালকে প্রতিনিধিত্ব করে, কিন্তু সেই সময়কালটিতে এমন এক বিশেষ ইতিহাস রয়েছে যা চুক্তির ইতিহাসের সূচনালগ্ন থেকেই পূর্বচিত্রিত হয়ে এসেছে। প্রতিটি সংস্কার আন্দোলন একে অপরের সমান্তরাল এবং অভিন্ন পথচিহ্ন ধারণ করে। যদি তারা একে অপরের থেকে ভিন্ন হতো, তবে শয়তান প্রত্যেক সংস্কার আন্দোলনের বিরুদ্ধে আলাদা আক্রমণ পরিকল্পনা সাজাত, কিন্তু সে কখনোই তা করে না।
কিন্তু শয়তান নিষ্ক্রিয় ছিল না। এবার সে সেই কাজেরই চেষ্টা করল যা সে অন্যান্য সব সংস্কার আন্দোলনে করতে চেয়েছে, প্রকৃত কাজের পরিবর্তে তাদের হাতে একটি নকল ধরিয়ে দিয়ে মানুষকে প্রতারিত ও ধ্বংস করা। যেমন খ্রিস্টীয় গির্জার প্রথম শতকে মিথ্যা খ্রিস্টরা ছিল, তেমনি ষোড়শ শতকে মিথ্যা নবীদেরও উত্থান ঘটেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ১৮৮৬।
আমরা যে সার্বিক বার্তা ভাগ করছি তার প্রেক্ষিতে এই অংশের মূল কথা হল, অ্যাডভেন্টিজম যখন প্রোটেস্টপন্থীদের পরম্পরা বজায় রাখা বন্ধ করল এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তা তাদের কাছ থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হল, তখনও তারা দাবি করে যে তারা সেই অবশিষ্ট আন্দোলন যারা তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান প্রচার করে, তবুও তারা জাল প্রতিরূপ। এখন কোন আন্দোলন প্রোটেস্টপন্থীদের সিংটি ধারণ করছে তা আপনি যদি চিনতে না পারেন, তবে যুক্তরাষ্ট্রের দুই সিংয়ের মধ্যকার সমান্তরালটি বোঝা কার্যত অসম্ভব।
১৮৪৩ ও ১৮৫৪ সালের ইতিহাস প্রত্যেক সংস্কার আন্দোলনে প্রতিফলিত হয়েছে এবং আমরা এখন আধুনিক ইসরায়েলের ক্ষেত্রেও একই বিষয়টি দেখাতে, প্রাচীন ইসরায়েলের ঈশ্বর নির্বাচিত জাতি হিসেবে সূচনা এবং ঈশ্বর নির্বাচিত জাতি হিসেবে ইসরায়েলের সমাপ্তিকে ব্যবহার করব, যেখানে প্রতিটি সংস্কার আন্দোলনের ধারায় প্রতিফলিত ১৮৪৩ ও ১৮৫৪ সালের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
মসি ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রভু মসির মতো একজন নবী উত্থাপন করবেন এবং সেই নবী ছিলেন যীশু। প্রেরিতদের কাজ গ্রন্থে লুক নিশ্চিত করেন যে যীশু মসির ভবিষ্যৎবাণী পূরণ করেছেন।
প্রভু তোমার ঈশ্বর তোমারই মধ্য থেকে, তোমার ভাইদের মধ্য হতে আমার মতো একজন নবী তোমার জন্য উত্থাপন করবেন, তোমরা তার কথা শুনবে। ব্যবস্থা বিবরণী ১৮-১৫।
যীশুই সেই নবী যার কথা আমাদের শুনতে হবে,
কারণ মসি সত্যিই পিতৃপুরুষদের বলেছিলেন, তোমাদের ঈশ্বর প্রভু তোমাদের ভাইদের মধ্য থেকে আমার অনুরূপ একজন নবী তোমাদের জন্য উত্থিত করবেন, তিনি তোমাদের যা কিছুই বলবেন সেই সব বিষয়ে তোমরা তার কথা শুনবে। এবং এটা ঘটবে যে প্রত্যেক ব্যক্তি সেই নবীর কথা শুনবে না, সে জনগণের মধ্য থেকে উচ্ছেদ হবে। হ্যাঁ, এবং সমুয়েল থেকে শুরু করে পরে যারা এসেছে, যত নবী কথা বলেছেন তারাও একইভাবে এই দিনগুলোর বিষয়ে পূর্বেই ভবিষ্যৎবাণী করেছেন। তোমরাই নবীদের সন্তান এবং সেই চুক্তিরও অংশীদার যা ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সঙ্গে করেছিলেন। আব্রাহামকে বলে, আর তোমার বংশে পৃথিবীর সব জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। ঈশ্বর প্রথমে তোমাদেরই জন্য তার পুত্র যীশুকে উত্থিত করে তাকে পাঠিয়েছেন তোমাদের আশীর্বাদ করতে, যেন তিনি তোমাদের প্রত্যেককে নিজ নিজ অধর্ম থেকে ফিরিয়ে আনেন। প্রেরিতদের কার্য ৩:২২-২৬।
খ্রিস্টের সংস্কারের রেখাটি অন্য সব সংস্কারের রেখার মতোই শেষ সময়ে শুরু হয়। খ্রিস্টের দিনগুলিতে শেষ সময় ছিল তার জন্ম। শাস্ত্র জানায় যে তার জন্মকালে জ্ঞানের বৃদ্ধি ঘটেছিল, যা দানিয়েলের পুস্তকে শেষ সময়ের সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি যখন জন্মালেন তখন মেষপালকেরা, পূর্বদেশীয় জ্ঞানীরা, ক্রুদ্ধ হেরোদ কিংবা মন্দিরের আন্না ও সিমিয়ন সবার মধ্যেই জ্ঞানের বৃদ্ধি দেখা গেল। সেই সময় ইহুদি মণ্ডলীর নেতৃত্ব উপেক্ষিত হল। এই বিচ্ছেদটি ধাপে ধাপে ঘটেছিল, কিন্তু শুরু হয়েছিল শেষ সময়ে উন্মোচিত বার্তাটি
তারা প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে।
মানুষ তা জানে না, কিন্তু এই সংবাদ স্বর্গকে উল্লাসে পূর্ণ করে। আরও গভীর ও কোমল আগ্রহে আলোর জগতের পবিত্র সত্তারা পৃথিবীর দিকে আকৃষ্ট হন। তার উপস্থিতিতে সমগ্র বিশ্ব আরও উজ্জ্বল। বেথলেহেমের পাহাড়গুলোর ওপর অগণিত স্বর্গদূত সমবেত হয়েছে। তারা বিশ্বের কাছে শুভ সংবাদ ঘোষণা করার সংকেতের জন্য অপেক্ষা করছে। ইসরায়েলের নেতারা যদি তাদের অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকতেন, তবে তারা যিশুর জন্মের ঘোষণা করার আনন্দে অংশ নিতে পারতেন। কিন্তু এখন তারা উপেক্ষিত হয়েছে। যুগের আকাঙ্ক্ষা সোতারশলি।
অ্যাডভেন্টবাদের নেতৃত্বকে ১৯৩৯ সালে পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল, যখন দানিয়েল ১১:৪০ পূর্ণ হয়েছিল। মসির ইতিহাসে যিনি যিশুর প্রতিরূপ ছিলেন, শেষ সময় ছিল তার জন্ম। সেই সময়ে তার পরিবার এবং পরে ফেরাউনের কন্যা শিশু মসি সম্পর্কে অধিক জ্ঞান লাভ করেছিলেন। তার নামের অর্থ অবশ্যই জল থেকে উদ্ধারকৃত, আর যিশু অর্থ যিহোবা উদ্ধার করেন।
শেষ সময়ের পর সমস্ত সংস্কার রেখা এমন একটি মুহূর্ত দেখায়, যখন সেই নির্দিষ্ট ইতিহাসে বৃদ্ধি পাওয়া জ্ঞান একটি বার্তায় আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত হয়, যা শেষ সময়ে উন্মোচিত আলোর জন্য জবাবদিহি করতে হবে এমন প্রজন্মের কাছে সাক্ষ্যরূপে তুলে ধরা যেতে পারে।
বাপ্তিস্মদাতা যোহন খ্রিস্টের বার্তাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন, আর মসির বার্তা তার ৪০ বছর বয়সে আনুষ্ঠানিক রূপ পেয়েছিল, যখন তিনি নিজের শক্তিতে মিশর থেকে ইসরায়েলকে মুক্ত করতে চেষ্টা করেছিলেন। মিশর থেকে মুক্তির বার্তাটি এখন সর্বজনীন নথিতে স্থান পেল। ৪০ বছর পরে জ্বলন্ত ঝোপে মসির বার্তা শক্তিপ্রাপ্ত হয়েছিল, এবং তা ঈশ্বরের ঐশ্বরিকতার দুইটি নিদর্শনের সঙ্গে ছিল, একটি দণ্ড যা সাপে পরিণত হয়েছিল, এবং কুষ্ঠরোগাক্রান্ত সেই হাত যা মসি তার বুক থেকে বের করেছিলেন। যিশুর বার্তা তার বাপ্তিস্মে শক্তিপ্রাপ্ত হয়েছিল, যা দুইটি ঐশ্বরিক চিহ্নের সঙ্গে ছিল, পিতার কণ্ঠস্বর এবং পবিত্র আত্মা। উভয় ইতিহাসে পরবর্তী মাইলফলকটি প্রথম হতাশা, বিলম্বের সময়, দ্বিতীয় স্বর্গদূতের আগমন বা ১৮৪৩ সালকে নির্দেশ করে।
মসির ইতিহাসে যে হতাশা, তা তার স্ত্রী উদাহরণস্বরূপ দেখিয়েছিলেন, যখন স্বর্গদূত তার পুত্রের খতনা না করানোর জন্য মসিকে হত্যা করতে অবতীর্ণ হয়েছিলেন। ভয়ে শিপ্পরা নিজেই তাদের পুত্রের ওপর খতনার আচারটি সম্পন্ন করলেন। মসি তার পুত্রকে খতনা করাতে ভুলে গিয়েছিলেন। আব্রাহামকে যে চুক্তির চিহ্নটি দেওয়া হয়েছিল, ঠিক সেটিই মসি ভুলে গিয়েছিলেন। পিতৃপুরুষ আব্রাহাম ইব্রীয়দের মিশরে দাসত্ব এবং সেখান থেকে মুক্তির ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং সেই ভবিষ্যৎবাণীটি বিশেষভাবে মসির মাধ্যমে পূর্ণ হওয়ার কথা ছিল। অথচ মসি তার পুত্রকে খতনা করাতে ভুলে গেলেন। তখন মসি সিপ্পোরাকে মুক্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত তার পিতার কাছে ফিরে গিয়ে থাকতে পাঠালেন। তিনি মিদিয়ানে অপেক্ষা করলেন, যতক্ষণ না মসি ইসরায়েলের সন্তানদের লাল সাগরের জলের মধ্যে দিয়ে নেতৃত্ব দিলেন। এ বিষয়ে প্রেরিত পৌল আমাদের জানান যে তা বাপ্তিস্মের প্রতিরূপ, আর বাপ্তিস্মই খতনার স্থলাভিষিক্ত আচার। এই বিষয়টি এড়িয়ে যাবেন না। মসির ইতিহাসে দ্বিতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্বকারী যে মাইলফলক এসে পৌঁছাল, যে মাইলফলকটি সেই ইতিহাসে প্রথম হতাশা সৃষ্টি করে, তা ছিল ঈশ্বরের সঙ্গে আব্রাহামের চুক্তিমূলক সম্পর্কের মূল বিধানটির প্রত্যাখ্যান।
খ্রিস্টের জীবনের ধারায় প্রথম হতাশা ছিল লাজারুসের মৃত্যু। যিশু যদি এতটা দেরি না করতেন যে লাজারুস ইতিমধ্যে ৪ দিন ধরে মৃত ছিল, তবে এমনটা ঘটত না। মার্থা ও মেরি এ বিষয়ে নিশ্চিত ছিলেন। যিশু তার ঘনিষ্ঠ বন্ধু লাজারুসকে মরতে দেওয়া এবং কবরের মধ্যে পচে যেতে দেওয়ার এই হতাশা ছিল ভীষণ, শুধু দুই বোনেরই নয়, শিষ্যদেরও। তবু লাজারুসের পুনরুত্থানই খ্রিস্টের সমগ্র সেবাকর্মের সিল মোহর হয়ে উঠল।
খ্রিস্ট লাজারুসের কাছে আসতে দেরি করেছিলেন, কারণ যারা তাকে গ্রহণ করেনি তাদের প্রতি তার করুণার একটি উদ্দেশ্য ছিল। তিনি অপেক্ষা করলেন যাতে মৃতদের মধ্য থেকে লাজারুসকে জীবিত করে তিনি তার একগুয়ে অবিশ্বাসী জাতিকে আরেকটি প্রমাণ দিতে পারেন যে তিনি সত্যিই পুনরুত্থান ও জীবন। ইসরায়েলের গৃহের দরিদ্র পথভ্রষ্ট ভেড়া এই জনগণের প্রতি সমস্ত আশা ত্যাগ করতে তিনি অনিচ্ছুক ছিলেন। তাদের অনুতাপহীনতার কারণে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। তার করুণায় তিনি সংকল্প করেছিলেন তাদের আরেকটি প্রমাণ দিতে যে তিনি হলেন পুনরুদ্ধারকারী। তিনি একমাত্র যিনি জীবন ও অমরত্বকে প্রকাশ্যে আনতে পারেন। এটি এমন এক প্রমাণ হবার কথা ছিল যা যাজকেরা ভুল ব্যাখ্যা করতে পারত না। বেথানিতে যেতে তার বিলম্বের এটিই ছিল কারণ।
এই চূড়ান্ত অলৌকিক কাজ অর্থাৎ লাজারুসকে জীবিত করা, তার কাজের ওপর এবং তার ঈশ্বরত্বের দাবির ওপর ঈশ্বরের সিলমোহর বসানোর জন্যই ছিল। দ্য ডিজায়ার অফ এজেস, বুশু 29।
ঈশ্বরের 144,000 সিলমোহর দেওয়ার বিষয়টি 1843 ও 1844 সালের ইতিহাসে চিত্রিত হয়েছে, কারণ আমরা জানতে পারি যে বিজয়ী প্রবেশের সময় জেরুজালেমে খ্রিস্টকে নিয়ে প্রবেশ করিয়েছিলেন লাজারুসই। বিজয়ী প্রবেশের ইতিহাসটাই সিস্টার হোয়াইট 1843 ও 1854 লাইল 45 সালের মধ্যরাতের আহ্বান চিত্রিত করতে ব্যবহার করেছেন। এটি ছিল ঈশ্বরের সৃষ্টিশক্তি দ্বারা মৃতদের পুনরুত্থিত করার ক্ষমতা খ্রিস্টের আছে, এই বিষয়ে এক ভুল বোঝাবুঝি। মেরি ও এলিজাবেথ স্বীকার করেছিলেন যে তারা জানতেন শেষ তুর্যধ্বনিতে যিশুর লাজারুসকে পুনরুত্থিত করার ক্ষমতা রয়েছে, কিন্তু তখনই এবং সেখানেই তিনি লাজারুসকে পুনরুত্থিত করতে সক্ষম এ কথা তারা বুঝতে পারেননি। তার বাপতিস্ম ও মৃত্যুর মাধ্যমে, যা তার ব্যক্তিগত 3.5 বছরের সেবাকর্মের শুরু ও সমাপ্তি, যে সত্য প্রদর্শন করতে তিনি এসেছিলেন সেই সত্যটিকেই তারা অস্বীকার করছিলেন। সমাধির পাথর সরানো না হওয়া পর্যন্ত তারা তা দেখতে পারেননি, যেমন 1843 সালের চার্টের কিছু সংখ্যায় থাকা একটি ভুলের ওপর থেকে পরে তার হাত সরিয়ে নেওয়া হবে।
ফেরাউনের সঙ্গে আসন্ন সংঘাত থেকে সিপ্পোরাকে দূরে পাঠানোর পর মোশির সঙ্গে তার জ্যেষ্ঠ ভাই হারুনের দেখা হয় এবং দুই বার্তাবাহক দ্বিতীয় স্বর্গদূতের বার্তার প্রতিনিধিরূপে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরের ওপর কোনো বিপদ নেমে আসার আগেই মোশি ফেরাউনকে সতর্ক করেছিলেন যে যদি তিনি ঈশ্বরের প্রথমজাত ইসরায়েলকে বেরিয়ে গিয়ে উপাসনা করতে না দেন, তবে ঈশ্বর মিশরের প্রথমজাতদের হত্যা করবেন।
আর প্রভু মোশিকে বললেন, যখন তুমি মিশরে ফিরে যাবে তখন দেখ যেন আমি তোমার হাতে যেসব আশ্চর্যকর্ম দিয়েছি সেগুলো তুমি ফেরাউনের সামনে সবই করো, কিন্তু আমি তার হৃদয় কঠিন করব যাতে সে লোকদের যেতে না দেয়। আর তুমি ফেরাউনকে বলবে, প্রভু এ কথা বলেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত, আর আমি তোমাকে বলছি আমার পুত্রকে যেতে দাও যাতে সে আমার সেবা করে, কিন্তু যদি তুমি তাকে যেতে দিতে অস্বীকার কর তবে দেখ আমি তোমার পুত্রকে, তোমার প্রথম জাতকেই হত্যা করব। নির্গমন 4:21-23।
দ্য মিডনাইট ক্রাই ছিল এমন একটি ভবিষ্যৎবাণী যা ভবিষ্যতে পূরণ হবে।
মিশর থেকে ইসরায়েলের মুক্তির সময় প্রথম জাতের উৎসর্গ আবার আদেশ করা হয়েছিল। ইসরায়েলের সন্তানরা যখন মিশরীয়দের দাসত্বে ছিল তখন প্রভু মোশিকে নির্দেশ দিলেন যেন তিনি মিশরের রাজা ফেরাউনের কাছে গিয়ে বলেন, প্রভু এভাবে বলেন, ইসরায়েল আমার পুত্র অর্থাৎ আমার প্রথম জাত, আর আমি তোমাকে বলছি আমার পুত্রকে যেতে দাও যাতে সে আমাকে সেবা করে, আর যদি তুমি তাকে যেতে দিতে অস্বীকার কর তবে দেখো আমি তোমার পুত্রকে, এমনকি তোমার প্রথম জাতকে হত্যা করব। নির্গমন 4:22। মোশি তার বার্তা জানালেন, কিন্তু গর্বিত রাজার উত্তর ছিল, কে প্রভু যে আমি তার বাক্য মান্য করে ইসরায়েলকে যেতে দেব? আমি প্রভুকে চিনি না, ইসরায়েলকেও যেতে দেব না। এক্সোডাস 5:4। প্রভু চিহ্ন ও আশ্চর্যকর্মের মাধ্যমে তার জাতির হয়ে কাজ করলেন, ফারাওয়ের ওপর ভয়াবহ বিচারসমূহ পাঠালেন, অবশেষে বিধ্বংসী স্বর্গদূতকে আদেশ দেওয়া হল মিশরীয়দের মধ্যে মানুষ ও পশুর প্রথম জাতদের হত্যা করতে। ইসরায়েলীয়রা যাতে রক্ষা পায় তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা তাদের দরজার খুঁটিতে বোধিত মেষশাবকের রক্ত লেপন করবে, প্রত্যেকটি ঘরে চিহ্ন দিতে বলা হয়েছিল যাতে মৃত্যুর মিশনে সেই স্বর্গদূত যখন এলে সে ইসরায়েলীয়দের ঘরগুলো অতিক্রম করে যায়। দ্য ডিজায়ার অফ এজেস 51।
ফারাওকে দেওয়া মধ্যরাত্রির ডাকার বার্তাটি ছিল ফারাওয়ের বিদ্রোহের প্রতিক্রিয়া স্বরূপ জ্যেষ্ঠ সন্তানের মৃত্যুর ঘোষণা। বার্তাটি লিপিবদ্ধ করা মাত্র 1844 সালের গ্রীষ্মে মধ্যরাত্রির ডাকার শক্তিকে প্রতিনিধিত্বকারী বিপদসমূহ মিশরের ওপর নেমে এল। 1844 সালের গ্রীষ্মে মধ্যরাত্রির ডাকার বার্তা জলোচ্ছ্বাসের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল। বিপদসমূহ মিশর জুড়ে বয়ে গেল এবং যখন জ্যেষ্ঠ সন্তানের প্রতিশ্রুত মৃত্যু ঘটল তখন সমগ্র মিশরে মধ্যরাতে এক আর্তচিৎকার শোনা গেল।
মোশি বললেন, প্রভু এইরূপ বলেন, প্রায় মধ্যরাতে আমি মিশরের মধ্যভাগে যাব এবং মিশর দেশের সমস্ত প্রথম জাতের মৃত্যু হবে, তার সিংহাসনে বসা ফেরাউনের প্রথম জাত থেকে শুরু করে চাকির পেছনে থাকা দাসীর প্রথম জাত পর্যন্ত এবং সকল পশুর প্রথম জাত, আর সমগ্র মিশর দেশে এক মহা আর্তনাদ হবে যেমন আগে কখনো হয়নি আর কখনো আর হবে না।
নির্গমন 11:9 পছিন।
খ্রিস্টের জেরুজালেমে বিজয়ী প্রবেশ ক্যালভারির ক্রুশের দিকে নিয়ে গেল এবং খ্রিস্টের শিষ্যরা ও তার অন্যান্য অনুসারীরা এক মহা হতাশার অভিজ্ঞতা করেছিলেন।
আমাদের হতাশা শিষ্যদের হতাশার মতো এত বড় ছিল না। যখন মনুষ্যপুত্র বিজয়োল্লাসে জেরুসালেমে আরোহণ করে প্রবেশ করেছিলেন, তখন তারা আশা করেছিলেন যে তাকে রাজার মুকুট পরানো হবে। চারিদিকের সমস্ত অঞ্চল থেকে লোকজন দলে দলে এসে চিৎকার করে বলল, দাউদের পুত্রকে হোসান্না। আর যখন যাজক ও প্রাচীনরা যীশুকে জনতাকে থামাতে অনুরোধ করলেন, তিনি ঘোষণা করলেন যে তারা যদি নীরব থাকে তবে পাথর পর্যন্ত চিৎকার করবে, কারণ ভবিষ্যৎবাণী অবশ্যই পরিপূর্ণ হতে হবে। তবু কয়েকদিনের মধ্যেই এই শিষ্যরাই দেখল, যাকে তারা বিশ্বাস করেছিল যে তিনি দাউদের সিংহাসনে রাজত্ব করবেন, তিনিই বিদ্রূপ ও উপহাসে মেতে ওঠা ফরিসিদের সামনে উঁচুতে স্থাপিত নির্মম ক্রুশে বিদ্ধ অবস্থায় ঝুলছেন। তাদের উচ্চাশা ভেঙে গেল এবং মৃত্যুর অন্ধকার তাদের চারদিকে ঘিরে ধরল। সাক্ষ্যসম খণ্ড 1:18।
শিষ্যদের ও মিলারাইদদের মহা হতাশা, ফারাওয়ের সেনাবাহিনী ও লোহিত সাগরের মাঝখানে হিব্রুদের আটকে পড়ার ঘটনায়ও প্রতিকায়িত হয়েছে।
অতীত যুগগুলোর সঞ্চিত আলো আজ আমাদের ওপর দীপ্তি ছড়াচ্ছে। আমাদের শিক্ষার জন্য ইসরায়েলের বিস্মৃতির বৃত্তান্ত সংরক্ষিত হয়েছে। এই যুগে ঈশ্বর প্রত্যেক জাতি, গোত্র ও ভাষা থেকে তার নিজের জন্য একটি জনগোষ্ঠী সমবেত করার উদ্যোগ নিয়েছেন। অ্যাডভেন্ট আন্দোলনে তিনি তার উত্তরাধিকার জনগণের জন্য কাজ করেছেন, যেমন তিনি ইসরায়েলীয়দেরকে মিসর থেকে বের করে আনার সময় করেছিলেন। 1844 সালের মহা নিরাশায় তার জনগণের বিশ্বাস তেমনই পরীক্ষিত হয়েছিল যেমন লোহিত সাগরের কাছে ইব্রীয়দের বিশ্বাস হয়েছিল। টেস্টিমনিজ খণ্ড 8:17-17।
এটি বোঝা গুরুত্বপূর্ণ যে খ্রিস্ট যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন সেই মুহূর্তের প্রেরণায় স্তবের এক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল, যেটিকে ফারিসিরা স্তব্ধ করতে চেয়েছিল। সেই স্তবগানের কেন্দ্রবিন্দু ছিল যীশুকে দাউদের পুত্র বলে উল্লেখ করা, ঠিক সেই প্রতীক যা খ্রিস্ট ব্যবহার করেছিলেন তর্কপ্রবণ ইহুদিদের সঙ্গে তার বাক্যালাপের ইতি চিহ্নিত করতে। ইহুদিদের কাছে সবচেয়ে বিরক্তিকর ছিল এই উপলব্ধি যে যীশুকে দাউদের পুত্র বলে সম্বোধন করার মাধ্যমে তারা পরোক্ষভাবে রাজা দাউদের বিজয়োল্লাসে জেরুসালেমে প্রবেশের ঘটনাটিরই উল্লেখ করছে। দাউদের সিন্ধুকটি জেরুসালেমে আনার কাজের ইতিহাসে বার্তার ক্ষমতায়ন দাউদের ক্ষমতায়নের মাধ্যমে প্রতিনিধিত্ব পেয়েছিল।
আর দাউদ এগিয়ে চললেন এবং ক্রমে ক্রমে শক্তিশালী হলেন, সেনাবাহিনীর প্রভু ঈশ্বর তার সঙ্গে ছিলেন। 2 সমুয়েল 5:10।
এরপর দাউদ চুক্তির সিন্ধুকটি জেরুসালেমে আনার জন্য দৃঢ় সংকল্প করলেন। দাউদের নগরে সিন্ধুকটি আনতে গিয়ে অন্যান্য সব সংস্কারের মতোই এক হতাশার ঘটনা ঘটল। উজ্জা, যার নামের অর্থ শক্তি, ভাল করেই জেনে যে তিনি সিন্ধুক স্পর্শ করার জন্য অনুমোদিত নন, তবুও তা করলেন। যে কারণ প্রথমে সিন্ধুককে বন্দী দশায় নিয়ে গিয়েছিল সেটি ছিল প্রভুর প্রকাশিত ইচ্ছার প্রতি অবাধ্যতা এবং ঈশ্বরের সিন্ধুকের সঙ্গে যুক্ত শক্তি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ ধারণা। তবুও দাউদের এক বলবান লোক উজ্জা অবাধ্য হলেন, যেমন মোশি খতনার আদেশ অমান্য করেছিলেন। উজ্জা তৎক্ষণাৎ মারা গেলেন, আর দাউদ যখন বুঝলেন যে উজ্জার মৃত্যুর পরে যেখানে সিন্ধুক অবস্থান করেছিল সেখানে যারা তার দেখাশোনা করছিল তারা আশীর্বাদিত হচ্ছে, ততদিন সিন্ধুক জেরুসালেমের বাইরেই ছিল, তখন দাউদ আবার সিন্ধুকটি জেরুসালেমে আনতে উদ্যোগ নিলেন। দাউদ নাচতে নাচতে জেরুসালেমে প্রবেশ করলে তার স্ত্রী তার নগ্নতা দেখে ভীষণ হতাশ হলেন।
সংস্কারমূলক আন্দোলনের তিনটি ধারা, যা সকলই 1843 ও 1844 লক্ষ্য করে সেই সময়কাল, যেটি ধার্মিক পুরুষেরা ও নবীরা দেখতে ও শুনতে আকাঙ্ক্ষা করেছিলেন। দ্বিতীয়, স্বর্গদূতের আগমনের লক্ষণসমূহ, যা অপেক্ষার সময় ও হতাশাকে নির্দেশ করে, সহজেই দেখা যায়, গভীরতর সত্য প্রকাশ করে যে ওই হতাশা কেবল মূসা, উজ্জা বা মার্থা ও মরিয়মের কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং তা ছিল এমন এক হতাশা যা সেই ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এক মৌলিক নীতিকে প্রত্যাখ্যান করার সঙ্গে যুক্ত, যে ইতিহাসের মধ্যেই ওই হতাশা সংঘটিত হয়েছিল। মূসার ক্ষেত্রে তা ছিল খতনার চিহ্ন, উজ্জার ক্ষেত্রে তা ছিল সিন্ধুক বিষয়ে ঈশ্বরের আদেশ সম্পর্কে অবিমৃষ্য দুঃসাহস, আর মার্থা ও মরিয়মের ক্ষেত্রে তা ছিল খ্রিস্টের পুনরুত্থান ঘটানোর সৃষ্টিশক্তির ওপর বিশ্বাসের অভাব।
মোশির ক্ষেত্রে তার পরিচর্যার কেন্দ্রীয় বিষয় ছিল একটি নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা, এবং মোশি সেই চুক্তির চিহ্নটিই ভুলে গিয়েছিলেন। উজ্জার ক্ষেত্রে বিষয়টি ছিল ঈশ্বরের আইনের পবিত্রতার নীতি, যা চুক্তির সিন্ধুকে প্রতিকায়িত ছিল। মার্থা ও মরিয়মের ক্ষেত্রে তা ছিল খ্রিস্টের পরিচর্যার কেন্দ্রবিন্দু, যা তার বাপ্তিস্ম দিয়ে শুরু হয় এবং তার মৃত্যু, সমাধিস্থকরণ ও পুনরুত্থানে পরিণতি লাভ করে, যার প্রতীক তার পরিচর্যার শুরুতেই দেখানো হয়েছিল। যে সারণীটি হবক্কুকের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা ছিল, সেই সারণীর কয়েকটি সংখ্যার ভুলের কারণেই 1893 সালের প্রথম হতাশা ঘটেছিল। ওই ভুলটি মিলার আন্দোলনের প্রধান নীতির সঙ্গেই জড়িত ছিল, একদিন সমান এক বছর নীতি।
সাতটি বজ্রধ্বনি 1840 থেকে 1834 সালের অ্যাডভেন্ট আন্দোলনকে প্রতিনিধিত্ব করে, কিন্তু সেই আন্দোলনের ভেতরে 1843 থেকে 1834 সালের এমন এক ইতিহাস রয়েছে যা একটি হতাশা দিয়ে শুরু হয় এবং একটি হতাশা দিয়েই শেষ হয়, ফলে সেই ইতিহাসের ওপর আলফা ও ওমেগার স্বাক্ষর বসে, আর সেই ইতিহাসই সেই পবিত্র ইতিহাস যার দিকে যীশু ও এলেন হোয়াইট ইঙ্গিত করেছেন, যা ধার্মিকরা সবসময়ই দেখতে আকাঙ্ক্ষা করেছে।
ওই চারটি ধারা, মুসা, দাউদ, খ্রিস্ট এবং মিলারাইটরা শিক্ষা দেয় যে জগতের শেষে যখন দশ কুমারীর দৃষ্টান্তের পুনরাবৃত্তি হবে, তখন একটি ক্ষমতায়ন হবে, দ্বিতীয়টির নয় বরং তৃতীয় স্বর্গদূতের বার্তার, যার পর একটি হতাশা আসে যা একটি প্রতীক্ষার সময়ের সূচনা করে।
11 আগস্ট 1848-এ প্রথম স্বর্গদূত অবতীর্ণ হলে তা মিলারীয়দের প্রধান ভবিষ্যৎবাণীমূলক নীতিকে নিশ্চিত করেছিল এবং তাদের প্রথম হতাশাও বিশেষভাবে সেই নীতির সঙ্গেই যুক্ত ছিল। যখন সেই হতাশা ও অপেক্ষার সময়কাল মধ্যরাত্রির আহ্বানে সমাপ্ত হল, তখন সেই বার্তাটিও দিনের জন্য বছর নীতির সঙ্গে সম্পর্কিত ছিল, যেমন এই নির্ধারণও যে খ্রিস্ট 22 অক্টোবর এখরীয় 54 রতঙ্কে দুই খ্রিস্ট 22 রূপ আনন্দের সমন্বিত ছিল, যেমন এই নির্ধারণও যে খ্রিস্ট 22 অক্টোবর 41 সথা এই দিনের শপথধারণ সম্পর্কিত ব্রহ্মাণকাজ্ঞ অ্যাপটি দিক দিয়ে সমীক্রমি স্পৎসীয়, যখন প্রথম মার্চ বিসিএসের পরসং
ইহুদিদের হাতে ঈশ্বরের আইন ন্যস্ত করা হয়েছিল এবং মোশির ধারায় যে বিষয়টি প্রতিনিধিত্ব করে তা হল ঈশ্বরের আইন ও বিধানসমূহ। দাউদের ইতিহাসেও বিষয়টি আবার ঈশ্বরের আইনই ছিল, খ্রিস্টের ইতিহাসেও তা ঈশ্বরের আইনই ছিল, কারণ রক্তপাত ব্যতীত সেই পাপের ক্ষমা নেই যা ঈশ্বরের আইন দ্বারা পাপীর কাছে প্রকাশিত হয়েছে। কিন্তু অ্যাডভেন্টবাদকে শুধু ঈশ্বরের আইন নয়, ভবিষ্যৎবাণীর বাক্যও ন্যস্ত করা হয়েছিল।
অতবেব মিলারাইট ইতিহাসের ধারায় মূল বিষয় হল ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক নিয়মাবলী। অ্যাডভেন্টিজমের শেষে আবারও বিষয় হবে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নিয়মাবলী। তবে 1844 সাল থেকে ভবিষ্যৎবাণীমূলক সময় আর প্রযোজ্য নয়। শেষের নিয়মাবলী আলফা ও ওমেগা শুরু থেকেই শেষকে দেখায়, এমন ধারণার ওপর ভিত্তি করে।
ইসলামের ভবিষ্যৎবাণীমূলক কার্যকলাপকে প্রতিনিধিত্বকারী দ্বিতীয় হায়ের পরিপূর্ণতায় উসমানীয় আধিপত্যের অবসান ঘটলে প্রকাশিত বাক্য 9:15-এর 391 বছর ও 15 দিনের ভবিষ্যৎবাণী পূর্ণ হল এবং দিনবর্ষ নীতি, যা মিলারের কাজের একেবারে কেন্দ্রবিন্দু, নিশ্চিত হল।
যখন ইসলাম 2001 সালের 11 সেপ্টেম্বর আঘাত হানল, তখন প্রকাশিত বাক্য 8:3 অনুযায়ী তৃতীয় হায় এর আগমন পূর্ণতা পেল এবং ফিউচার ফর আমেরিকার কাজের একেবারে মর্মস্থ যে নীতি তা নিশ্চিত হল। সেই নীতি সংক্ষেপে ইতিহাসের পুনরাবৃত্তি। ইসলামকে প্রতিনিধিত্বকারী একটি হায় তুরির ভবিষ্যৎবাণী নিশ্চিত হয়েছিল যখন 1840 সালে প্রকাশিত বাক্য অধ্যায় 10-এর স্বর্গদূত এবং 2001 সালে প্রকাশিত বাক্য অধ্যায় 18-এর স্বর্গদূত উভয়েরই পূর্তি ঘটেছিল। ইতিহাস পুনরাবৃত্তি হয়েছিল, এরপর যা প্রত্যাশিত তা হল একটি হতাশা।
এই হতাশা একটি প্রতীক্ষার সময়ের সূচনা করবে।
এই হতাশা কাজের সাথে জড়িতদের মনোবল ভেঙে দেবে এবং তাদের ছত্রভঙ্গ করবে। এই হতাশা ঘটবে ভবিষ্যৎবাণীর একটি মৌলিক বিধি, আসলে অ্যাডভেন্টবাদের সূচনালগ্নে প্রতিষ্ঠিত ভবিষ্যৎবাণীর প্রধান বিধি, উপেক্ষা করার ফলে। 2001 সালের 11 সেপ্টেম্বরের ক্ষমতায়ন ইসলামের সাথে সম্পর্কিত ছিল এবং 2020 সালের 18 জুলাইয়ের হতাশাও ইসলাম সম্পর্কিত ছিল। আমাদের জানানো হয়েছে যে স্যামুয়েল স্নো এবং পরবর্তীকালে অন্যরা 1854 রিসালের 22 অক্টোবর তারিখটি শনাক্ত করতে পেরেছিলেন
এই কারণে যে প্রভু 1843 সালের চার্টের কিছু সংখ্যার ভুলের ওপর থেকে তার হাত সরিয়ে নিয়েছিলেন। তখন স্নো এবং মিলারবাদীরা দেখলেন যে যে একই প্রমাণ তাদেরকে 2300 বছরের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার বছর হিসেবে 1843 সাল পূর্বাভাস দিতে উদ্বুদ্ধ করেছিল, সেই একই প্রমাণই তাদেরকে 1844 সালের 22 অক্টোবর চিহ্নিত করতে সক্ষম করেছিল।
যীশু এবং সমগ্র স্বর্গীয় বাহিনী সহানুভূতি ও প্রেম ভরে তাকালেন তাদের দিকে, যারা মধুর প্রত্যাশায় যাকে তাদের আত্মা ভালোবাসত সেই তাকে দেখার জন্য আকুল হয়ে অপেক্ষা করেছিল। স্বর্গদূতেরা তাদের চারদিকে মণ্ডরিত হচ্ছিল পরীক্ষার সময় তাদের সমর্থন দেওয়ার জন্য। যারা স্বর্গীয় বার্তাটি গ্রহণ করতে অবহেলা করেছিল তারা অন্ধকারে পড়ে রইল, এবং ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে প্রজ্বলিত হল, কারণ স্বর্গ থেকে তিনি যে আলো তাদের কাছে পাঠিয়েছিলেন তারা তা গ্রহণ করতে চায়নি। সেই বিশ্বস্ত তবু হতাশ লোকেরা, যারা বুঝতে পারছিল না কেন তাদের প্রভু এলেন না, তারা অন্ধকারে ছেড়ে দেওয়া হয়নি। আবার ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো খুঁজতে তাদের বাইবেলের দিকে পরিচালিত করা হল, হিসাবগুলোর ওপর থেকে প্রভুর হাত সরিয়ে নেওয়া হল এবং ভুলটি স্পষ্ট হল। তারা দেখল যে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো 874 সাল পর্যন্ত বিস্তৃত, এবং যে একই প্রমাণ তারা পেশ করেছিল দেখাতে যে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো 1843 সালে শেষ হয়, সেটিই প্রমাণ করল যে তা 1844 সালে সমাপ্ত হবে। ঈশ্বরের বাক্য থেকে আলো তাদের অবস্থানের ওপর উদ্ভাসিত হল, এবং তারা এক বিলম্বের সময় আবিষ্কার করল, যদিও এটি দর্শন বিলম্ব করে তবু তার জন্য অপেক্ষা কর। খ্রিস্টের তৎক্ষণাৎ আগমনের প্রতি তাদের প্রেমে তারা দর্শনের বিলম্বকে উপেক্ষা করেছিল, যা সত্যিকারের অপেক্ষমানদের প্রকাশ করার জন্য নির্ধারিত ছিল। আবার তাদের কাছে একটি নির্দিষ্ট সময় ছিল, তবু আমি দেখলাম তাদের অনেকেই তীব্র হতাশার ঊর্ধ্বে উঠতে পারেনি, ফলে 1843 সালে তাদের বিশ্বাসকে যে মাত্রার উৎসাহ ও উদ্যম চিহ্নিত করেছিল তা আর অর্জন করতে পারেনি। আর্লি রাইটিংস 30-36-37।
আমাদের আশা করা উচিত যে যে প্রমাণের ভিত্তিতে 2020 সালের 18 জুলাই ইসলাম যুক্তরাষ্ট্রে আক্রমণ করবে এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা নিশ্চিত করবে যে আসন্ন সানডে লয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা বিচার হল ইসলাম, এবং ওই ঘটনার সঙ্গে সময়ের উপাদান আর যুক্ত থাকবে না।
1840 থেকে 1844 সাল পর্যন্ত ইতিহাসে 4টি প্রধান মাইল ফলক। প্রতিটি মাইল ফলক মিলারের প্রধান নিয়ম, একদিন সমান এক বছর নীতির প্রয়োগের সঙ্গে সম্পর্কিত।
2001 সালের ইতিহাসে রবিবারের আইন পর্যন্ত 4টি প্রধান মাইল ফলক। 2001 সালের 11 সেপ্টেম্বর ছিল ইসলাম সম্পর্কে, 2020 সালের 18 জুলাইয়ের ব্যর্থ ভবিষ্যৎবাণীও ছিল ইসলাম সম্পর্কে। প্রতিটি মাইল ফলক যুক্ত রয়েছে ফিউচার ফর আমেরিকার প্রধান নীতির প্রয়োগের সঙ্গে, ইতিহাসের পুনরাবৃত্তি। 7টি বজ্রধ্বনি ভবিষ্যতের ঘটনাবলীকে উপস্থাপন করে যা তাদের ক্রমানুসারে প্রকাশিত হবে। 4টি মাইল ফলকের প্রথমটি ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, যা তৃতীয় হায়ের পরিপূর্তিতে ইসলামের দ্বারা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণকে চিহ্নিত করেছিল। আমাদের ইতিহাসে রবিবারের আইনকে উপস্থাপনকারী শেষ মাইল ফলকটি ইসলামের বিষয়ে হতে হবে, কারণ আলফা ও ওমেগা সর্বদা শুরু থেকেই শেষকে প্রদর্শন করেন, এবং আলফা ও ওমেগা তিনি যিনি এই ইতিহাসের জন্য 7টি বজ্রধ্বনি মোহরবদ্ধ করেছিলেন। রবিবারের আইনকালে ইসলাম যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করবে।
এটি 7 বজ্রধ্বনির শিলমোহর খোলার 3টি প্রধান উপাদানের একটি, যা এখন উন্মোচিত হচ্ছে। মোশে যখন তার ইতিহাসের ধারায় মধ্যরাত্রির ডাকার প্রতিরূপ হিসেবে সেই বার্তাটি ঘোষণা করলেন, তখন চূড়ান্ত পদক্ষেপগুলো দ্রুতগতিতে এগিয়ে গেল। 10টি অতিপ্রাকৃত বিধ্বংসী মহামারী নেমে এল, আর প্রথম জাতদের বিষয়ে ভবিষ্যৎবাণীটি পূর্ণ হলে মিশরে মধ্যরাত্রিতে আর্তচিৎকার উঠল। খ্রিস্ট যখন জিরুসালেমে প্রবেশ করলেন তখন থেকেই ক্রুশের পথে দ্রুত পদক্ষেপগুলো শুরু হয়ে গেল। বার্তাটি ঘোষণা করা মাত্র আর পিছু ফেরার কোনো পথ ছিল না। 1844 সালের 12 আগস্ট এক্সেটার ক্যাম্প সভা থেকে শুরু করে 2 মাসও পূর্ণ হওয়ার আগেই সেই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়েছিল।
আর প্রভুর বাক্য আমার কাছে এলো, তিনি বললেন, হে মানব পুত্র, ইসরায়েলের দেশে তোমাদের যে প্রবাদ আছে তা কি, যা বলে দিনগুলো দীর্ঘায়িত হচ্ছে আর প্রত্যেক দর্শন ব্যর্থ হয়। সুতরাং তাদের বল, প্রভু ঈশ্বর এ কথা বলেন, আমি এই প্রবাদটিকে নিবৃত্ত করব, এবং তারা আর ইসরায়েলে এটিকে প্রবাদ রূপে ব্যবহার করবে না। বরং তাদের বল,
দিনগুলো নিকটে এবং প্রত্যেক দর্শনের পরিণামও, কারণ ইসরায়েলের গৃহের মধ্যে আর কোনো নিরর্থক দর্শন বা চাটুকারিতাপূর্ণ জাদুবিদ্যা থাকবে না, কারণ আমি প্রভু, আমি কথা বলব এবং আমি যে বাক্য বলব তা সিদ্ধ হবে, তা আর বিলম্বিত হবে না, কেননা তোমাদের দিনেই, হে বিদ্রোহী গৃহ, আমি বাক্য বলব এবং তা কার্যকর করব, প্রভু ঈশ্বরের উক্তি। আবার প্রভুর বাক্য আমার কাছে এলো, তিনি বললেন, হে মানবপুত্র, দেখ, ইসরায়েলের গৃহের লোকেরা বলে, সে যে দর্শন দেখে তা বহুদিনের পরের জন্য এবং সে দূর দিনের বিষয়ে ভবিষ্যৎবাণী করে, অতএব তাদের বল, প্রভু ঈশ্বর এ কথা বলেন, আমার কোনো বাক্য আর বিলম্বিত হবে না, কিন্তু আমি যে বাক্য বলেছি তা সম্পন্ন হবে, প্রভু ঈশ্বরের উক্তি। ইজেকিয়েল ১২:৩১৮৬